الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما لا يسع طالبا جهله যে বিষয়গুলো না জানলেই নয় এবং তালেবে ইলম ভাইদেরকে যে বিষয়গুলো খুব ভালোভাবে দলিলের আলোকে জানা উচিত সেসব বিষয়ের মধ্যে দুটি বিষয় হল হাদিস এবং সুন্না। হাদিস এবং সুন্না হাদিস এবং সুন্নার অধীনে অনেকগুলো বিষয়ে আসে, যতগুলো শাখাগত দিক এই দুটি শিরোনামের হাদিস এবং সুন্নাহ এই দুটি বিষয়ের শাখাগত যতগুলো দিক আছে সব দিক নিয়ে আলোচনা করার উদ্দেশ্য না, বরং একজন মুসলিম বিশেষভাবে একজন তালিব ইলম এবং একজন মুসাক্কাফ মানে পারিভাষিক অর্থে তালিব ইলম না হলেও এলমি বিষয়ে পড়াশোনা করতে চায় এবং কিছুটা গবেষণা ধর্মী পড়াশোনা করতে চায়, যেটাকে অনেকে সরাসরি গবেষণায় নাম দিয়ে দেয়, গবেষক গবেষণা করেন, আসলে পড়াশোনা করে। পড়াশোনাটা কিছুটা গবেষণা ধর্মী, অর্থাৎ কিছু উৎস তালাশ করে এবং কিছু দলিল খোঁজ করে বের করার চেষ্টা করে। এই আঙ্গিকের পড়াশোনা হওয়ার কারণে পড়াশোনার নামেই অনেকে দিয়ে দেয় যে গবেষণা করেন। এই ধরনের পড়াশোনা যিনি করেন ওনাকে গবেষক নাম দেওয়া হয়, আর বলা হয় যে উনি কি করেন, গবেষণা করেন। যাই হোক, এভাবে সরাসরি যারা আরবি ভাষার জ্ঞান অর্জন করেননি এবং কোরআন সুন্নাহর নিয়মতান্ত্রিক হাসিল করার জন্য যেসব শাস্ত্রীয় জ্ঞান জরুরি, ওসব শাস্ত্রীয় জ্ঞান যারা অর্জন করেননি, কিন্তু দিন নিয়ে এবং মাসাদের দিন নিয়ে পড়াশোনা করেন, এই ধরনের ভাই যারা আছেন, যাদেরকে মুসাক্কাফিন বলা যেতে পারে, ওনাদের জন্য যে বিষয়গুলো প্রয়োজনীয় হাদিস পড়াশোনার ক্ষেত্রে, হাদিসের কিতাব পড়বে, মোতালা করবে, কোন হাদিস বয়ান করবে, কোন প্রবন্ধ লেখার ক্ষেত্রে কোন হাদিস উদ্ধৃত করবে, কোন আলোচনার মধ্যে হাদিসটা পেশ করবে, এসব ক্ষেত্রে যে নিয়ম নীতিগুলো, যে উসুল আদবগুলো লক্ষ্য রাখা জরুরি এবং এই উসুল আদবের প্রতি যত্ন না নেওয়ার কারণে যে সমস্ত প্রান্তিকতা নজরে আসে, ওসব বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্য হাদিস শিরোনামে। আর সুন্নাহ শিরোনামে হল ইত্তিবাই সুন্নাত, এটা সকল মুমিনের উপর ফরজ। ইত্তিবাই সুন্নাত সকল মুমিনের উপর কি ফরজ? সুন্নতে সবাইকে অনুসরণ করতে হবে। ইত্তেবায় সুন্নতের মফহুম বা ইত্তেবায় সুন্নতের মর্ম বুঝার ক্ষেত্রে এবং কোন আমলটি কোন পর্যায়ের সুন্না এবং কোন ইবাদত বা কোন আমলের মধ্যে কোনটা মাসনুন পদ্ধতি, এবং সুন্নার বিভিন্ন প্রকার, সুন্নার বিভিন্ন স্তর, এসব বিষয় নিয়েও দেখা যায় উসুল এবং আদাব জানা না থাকার কারণে বিভিন্ন ধরনের ইফরাত এবং তাফরিদ হয়ে থাকে, প্রান্তিকতা হয়ে থাকে। সেসব বিষয় মূল হাকিকতটা কি এবং রাহে ইতেদাল মধ্যম পন্থা অন্য ভাষা বললে ইত্তেবায়ে সুন্নতের মাসনুন পদ্ধতি এবং সুন্নতের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার মাসনুন পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ইনশা আল্লাহুল আজিজ। তা আজকে আমরা হাদিস সম্পর্কে কিছু কথা বলব। হাদিস বিষয়ে প্রথম কথা হল হাদিস কাকে বলে, হাদিস কাকে বলে। এ বিষয়ে পারিভাষিক যে সংজ্ঞা হাদিসের, যারা উসুলুল হাদিস এবং উসুলুল ফিকহ পড়েছেন তারা তো জানেন পারিভাষিক সংজ্ঞা কি হাদিসের। তারপরও এটা আলোচনা করে নেওয়া ভালো। আমরা জানি হাদিসের পারিভাষিক সংখ্যা ইলমু উসুলুল হাদিস, উসুলুল হাদিসের যে শাস্ত্র সেই শাস্ত্রে হাদিসের পারিভাষিক অর্থ হল মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিইলিন আও তাকরীরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যে বক্তব্য বা যে কর্ম সম্বন্ধ করা হয়েছে তার হাওয়ালায় তার উদ্ধৃতিতে বলা হয়েছে বা তার সামনে কোনো ঘটনা ঘটেছে এবং সে ঘটনা উনি দেখে কোনো আপত্তি জানাননি, যাতে বোঝা যায় যে উনি সমর্থন করেছেন কাজটাকে বা কথাটাকে। এটাকে বলা হয় তাকরির, উসুলুল হাদিসের পরিভাষাটাকে বলা হয় তাকরির। কাউল হল বক্তব্য ইরশাদ, ফেল কাজ কর্ম। কাউল ফেল এবং তাকরির এই ধরনের কোনো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ালায় কেউ বলেছে ওটাকে কি বলা হয়? হাদিস বলা হয়। এটা হলো হাদিসের পারিভাষিক অর্থ এবং এই পরিভাষা হিসেবেই হাদিসের প্রকার, যে কয়টি প্রকার আমরা শুনে থাকি, হাদিস তিন প্রকার: সহি, হাসান, জাইফ। এবং জয়ীফের অনেক প্রকার, তার মধ্যে এক প্রকার আছে কি মাউজু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ালা কেউ বলেছে, কোন বর্ণনাকারে বর্ণনা করেছে, সেটাকে পরিভাষা কি বলা হবে? হাদিস বলা হবে। পরিভাষায় হাদিস বলা হবে কেন? এজন্য যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতিতে তার দিকে সম্বন্ধ করে বলা হলো যে তিনি বলেছেন বা তিনি করেছেন বা তার সামনে এমন ঘটনা ঘটেছে, উনি সমর্থন জানিয়েছেন, যখন রাসূলুল্লাহর হাওয়ালায় কেউ বলল, তাহলে এটাকে আমার দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতিতে দেওয়া হলো, তার দিকে যে এটাকে সম্বন্ধ করা হলো, এটা কি আসলে বাস্তবেই জিনিসটা এমন যে তিনি বলেছেন বা করেছেন বা তার সামনে ঘটেছে, তিনি সমর্থন করেছেন, জানিয়েছেন, সমর্থন জানিয়েছেন, বাস্তবিক জিনিসটা এমন, না বর্ণনাকারী বর্ণনা করেছে, কেউ তার উদ্ধৃতি দিয়েছে, তার সাথে এটাকে যুক্ত করে দিয়েছে, আসলে তিনি এরকম বলেননি, করেননি, তার সামনে এরকম ঘটেছে, তিনি সমর্থন করেছেন, বিষয়টি কি নয়, এমন নয়, এটা আমাকে দেখতে হবে। যারা বিচার বিশ্লেষণ করতে পারেন তারা বিষয়টা দেখতে হবে যে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ালা দেওয়া, তার সাথে সম্বন্ধ করে কথাটা বলা ঠিক হলো কি হলো না। সেজন্য যাই তার নামে কোন বর্ণনাকারী বর্ণনা করেছে, যে কোনো কিছুই কেউ তার উদ্ধৃতিতে বলেছে, সেটা শাস্ত্রীয় পরিভাষায় ওটাকে হাদিস এজন্যই বলা হয় যে ওটা বিবেচনায় আনতে হবে। হাওয়ালাটা যে দেওয়া হলো, যদি হাওয়ালাটা সঠিক হয়ে থাকে, যদি তার উদ্ধৃতি দেওয়া সঠিক হয়ে থাকে, তাহলে তো আসলে আমার রাসূলের কি হাদিস। আর যদি উদ্ধৃতি দেওয়া ঠিক না হয়ে থাকে, তো অমুক বর্ণনাকারে যদিও বর্ণনা করেছে, অমুক উদ্ধৃতি প্রদানকারে যদিও উদ্ধৃতি দিয়েছে, কিন্তু সেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নয়, হাদিস নয়, আমি এটাকে তার সাথে যুক্ত করতে পারি না। সেজন্য রেওয়ায়াত এবং বর্ণনা সমূহের বিশ্লেষণের যে শাস্ত্র, সেটাই তো উসুলুল হাদিস। উসুলুল হাদিস কাকে বলে? বর্ণনা সমূহের বিচার বিশ্লেষণ যে শাস্ত্রের মধ্যে করা হয়, যে কোন বর্ণনা বাস্তবসম্মত, কোনটা বাস্তবসম্মত নয়, কোন বর্ণনাটা নির্ভরযোগ্য, কোনটা নির্ভরযোগ্য নয়, এই বিচার বিশ্লেষণ করার শাস্ত্রের নাম হলো উসুলুল হাদিস। তো উসুলুল হাদিস তো এটাকে হাদিস বলবেই, কারণ এই শাস্ত্রটা তো এই জন্যই যে কোনো বর্ণনা আসত সামনে, বিশেষ করে যদি রাসূলুল্লাহর হাওলায় বলা হয়ে থাকে, তো সেটার বিচার বিশ্লেষণ করতে হবে এই শাস্ত্রের নীতিমালার আলোকে। সেজন্য এই শাস্ত্রের পরিভাষায় যেটাকে যে কোনো কেউ রাসূলুল্লাহর হাওলায় বলে থাকুক না কেন, সেটাকে তারা বলবে হাদিস। অর্থাৎ হাদিস বলার উদ্দেশ্য হলো এটাকে রাসূলুল্লাহর দিকে নিষ্পত করা হয়েছে, এখন এই শাস্ত্রের মধ্যে এটার বিচার বিশ্লেষণ হবে। এজন্য আপনার সবগুলোকে ঢালাওভাবে কি বলা হয়, হাদিস বলা হয় এই শাস্ত্রীয় পরিভাষায়। আর এই জন্য এটার ভাগ হয়, এই শাস্ত্রীয় পরিভাষায় হাদিসটা ব্যাপক হওয়ার কারণেই এটার বিভিন্ন প্রকার হয়েছে, এক প্রকার সহি, হাসান, জয়ীফ, প্রসিদ্ধ তিনটা প্রকার, জয়ীফের আবার অনেকগুলো প্রকার আছে, এমনকি জয়ীফের সবচেয়ে নিম্ন প্রকার যেটা, যেটাকে বলা হয় মাউযূউন, মিম ওয়াও দাদ ওয়াও আইন, মাউযূউন আল হাদিসুল মাউযূউ, সহজ ভাষায় ওটার অনুবাদ কি, জাল হাদিস। জাল হাদিস মানে, জাল হাদিস আবার হাদিস নাকি, জাল হাদিস মানে হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নয়, তারপরও রাসূলুল্লাহর দিকে কি করা হয়েছে, যুক্ত, রাসূলুল্লাহর সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। তো জাল হাদিস বলা মানে হলো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নয়, হাদিস নয়, যদিও কেউ এটাকে রাসূলুল্লাহর নামে চালানোর চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে। এখন উসুলুল হাদিস যেহেতু কেউ তার নামে এটাকে বলেছে, বর্ণনা করেছে, সেজন্য উসুলুল হাদিস বিবেচনা আনবে, আনার পর লিখে দিবে এটা
জালহাদিস বলা মানে হলো অর্থাৎ বর্ণনাকারী এটাকে হাদিস হিসেবে বলেছে, রাসূলুল্লাহর নামে বলেছে, কিন্তু এটা কি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস। আর যখন বলা হবে এটা জয়ীফ হাদিস, এর মনে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ালায় তার উদ্ধৃতিতে তার সাথে সম্বন্ধ করে এটা বর্ণনা করা হয়েছে, বর্ণনাকারী এরকম মিথ্যাবাদী নয় যে হাদিস জাল করে, এরকম ফাসেক ফাজের নয় যে তার বর্ণনার দিকে একবারই তাকিয়ে দেখা যাবে, তাকিয়ে দেখা যাবে না। সে ভালো মানুষ, ভালো মানুষ, তার মধ্যে সততা আছে, কিন্তু তার স্মৃতি দুর্বল, কিছু কিছু দুর্বলতা তার মধ্যে আছে, যার কারণে তার বর্ণনার উপরে নির্ভর করে নিশ্চিন্তভাবে কথা বলা যায় না যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সন্দেহ থেকে যায়, সন্দেহ থেকে যায়। যদি তার সাপোর্টে, তার আপনার সমর্থনে আরো কিছু বর্ণনা এসে যায়, আরো কোন দলিল এসে যায়, তাহলে সব মিলিয়ে হয়তো এরকম একটা হালাত পয়দা হতে পারে, অবস্থা পয়দা সৃষ্টি হতে পারে, যার ভিত্তিতে বলা যায় যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার হাওয়ালা যে বলা হয়েছে হাওয়ালাটা সঠিক। সেজন্য জয়ীফের, মানে জয়ীফের সাধারণ প্রকার যেটা, বিশেষ বিশেষ অর্থে যে জয়ীফ, এটা আবার বুঝতে হবে। আমি বললাম যে জয়ীফের একটা প্রকার তো কি মওযূ, সেটা তো হলো তার কোন ধর্তব্যে কি নেই, কিন্তু জয়ীফের আরো কিছু প্রকার আছে যেটাকে আমরা বলতে পারি আয-যঈফ বিযআফিল খফিফ, আয-যঈফুল মুনজাবিহ, আয-যঈফ বিযআফিল মুতাওয়াসসিত। এই পরিভাষাগুলো, জয়ীফ পরিভাষাটা প্রসিদ্ধ, কিন্তু সাথে যুক্ত করে জয়ীফের বিভিন্ন প্রকার যে বিভিন্ন নাম বললাম, ওগুলো অত প্রসিদ্ধ পরিভাষা না, কিন্তু ওগুলো উসুল হাদিসের বিশ্লেষণমূলক যে সমস্ত বড় বড় গ্রন্থ আছে ওগুলোর মধ্যে আলোচনা হিসেবে কি আসে। এত কোনো সন্দেহ নাই যে জয়ীফের বিভিন্ন স্তর আছে, কিন্তু কোন স্তরের, প্রত্যেক স্তরের জন্য ভিন্ন ভিন্ন নাম দিতে হবে এটা তো জরুরি না, শাস্ত্রের লোকরা বুঝে ফেলে এটা কোন স্তরের জয়ীফ। বিভিন্ন তার স্তর থাকে, প্রকার থাকে, কিন্তু সব প্রকারের আবার ভিন্ন ভিন্ন নাম থাকবে এটা কি না, জরুরি না। কিন্তু কিন্তু এটা ঠিক যে ওই স্তরগুলোর মধ্যে কিছু, বা ওই প্রকারগুলোর মধ্যে কিছু প্রকার এমন আছে যেটাকে আমরা বলতে পারি আয-যঈফ বিল মানাল খাস, আয-যঈফ বিল মানাল খাস, অর্থাৎ ব্যাপক অর্থে যঈফ ধরলে তো মওযূ পর্যন্ত এটার মধ্যে এসে যায়, যার কোনো ধর্তব্য নেই, কিন্তু যঈফের কোন কোন স্তর বা প্রকার এমন আছে যেটা শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য, যেটা শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য। সেই যঈফ ওটার সংজ্ঞা কি, ওটার সংজ্ঞা হাফেজ শামসুদ্দিন আয-যাহাবী রহমতুল্লাহ আলাই 748 হিজরিতে যার ইন্তেকাল, শামসুদ্দিন আয-যাহাবী রহমতুল্লাহ আলাই বহুত বড় হাদিস বিশারদ অষ্টম শতাব্দীর, শামসুদ্দিন আয-যাহাবী রহমতুল্লাহ আলাইহির উসুলে হাদিসের উপর ছোট্ট একটি রেসালা আছে, ওটা কলে বড় ছোট্ট কিন্তু মানের দিক থেকে এবং ওটার তাহকিকের যে মান ওই দিক থেকে অনেক উঁচা পায়ার কিতাব, আল মুকিজা, আল মুকিজা, আল মুকিজা কিতাবের মধ্যে শামসুদ্দিন আয-যাহাবী রহমতুল্লাহ বলেছেন আয-যঈফ মান হাক্কা আন আয-যঈফ আন রুতবাতি মা আন রুতবাতিল হাসান ওয়ারতাফা আনিল মাতরুহি ওয়াল মাওযূ, হাসানের নিচের স্তর কিন্তু মাওযূ এবং মাতরুহ জাল বর্ণনা সমূহ এবং মাতরুহ অর্থাৎ পরিত্যক্ত বর্ণনা যেটা জালের পর্যায়ে, ওই সমস্ত বর্ণনা থেকে এই বর্ণনাটা উপরের পর্যায়ের, কিন্তু হাসানের পর্যায়ে পৌঁছে নাই। হাসানের পর্যায়ে পৌঁছলে তোটা তো দলিলযোগ্য হতো, সহি এবং হাসান এই দুই প্রকার হলো যেগুলো দলিলযোগ্য, যেগুলোর দ্বারা মাসালা প্রমাণিত হয়, বিধান প্রমাণিত হয়। কেন, ওগুলো কোন বর্ণনা প্রমাণিত হওয়ার জন্য যে সমস্ত শর্ত আছে সব শর্ত সহি এবং হাসানের মধ্যে বিদ্যমান, এজন্য ওগুলোকে নিশ্চিতভাবে, নিশ্চিন্তভাবে বলা যায় যে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেই কারণে এগুলো শরীয়তের দলিল, ওগুলোর থেকে মাসালা এবং বিধান কি হয় প্রমাণিত হয়। আর যাইফের একবার নিম্ন পর্যায়ে যেগুলো যেমন বললাম মতরুহ এবং মওযু, এগুলোর কোন ধর্তব্যই নাই, এগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত করা সম্বন্ধ করে তার হাদিস হিসেবে বলার কোন অবকাশ নেই, এগুলো হাদিসে নয়, এগুলো কি নয় হাদিস। কিন্তু যাইফের প্রথম স্তরগুলো ওগুলোর পর্যায় হলো এমন যে আপনি নিশ্চিতভাবে নিশ্চিন্তভাবে বলে দিবেন যে এগুলো হাদিস নয়, ওরকম সনদের অবস্থা এরকম নয়, বর্ণনাকারের অবস্থা এমন নয় যে ওটাকে বাদ দিয়ে দেওয়া যায়। আবার এমনও না যে এটাকে সহিহ বা হাসান বলা যায়, মাঝামাঝি একটা স্তর এটা যাইফের প্রথম স্তরগুলো। সেজন্যই শর্ত সরায়তের সাথে শর্ত সাপেক্ষে এটাকে কোন কোন ক্ষেত্রে কবুল করা হয়, এটাই ইমাম বুখারী রহমতুল্লাহ সহ বড় বড় মুহাদ্দিসদের মাযহাব। যদিও কিছু ভাই বলতে চান যাইফ আর মওযু কি একই সাথে হাসর, যাইফ আর মওযুর হাসর কি একসাথে, না এই ধারণা ঠিক নয়, যাইফ আর মওযুর হাসর একসাথে না, মওযু মতরুহ, মতরুক এবং ওই মুনকার যেটাকে সঠিক অর্থে মুনকার বলা হয়েছে, মতরুহ এবং মতরুক হওয়ার কারণেই মুনকার বলা হয়েছে, ওই সব প্রকার হলো ওইদিকে মওযুর সাথে যাবে, মতরুক মতরুহ ওয়াহি এবং মুনকার। কিন্তু যাইফের প্রথম স্তর যেগুলো, যেটাকে সাধারণত যাইফ বললে যে স্তরকে বোঝায়, সাধারণত যে স্তর বললে যাইফ, যাইফ শব্দ দ্বারা যে স্তরকে বোঝানো হয়, কোন মওযুকে সাধারণত যাইফ বলে না, মতরুহ বা মতরুক হলে কোনো বর্ণনা ওটাকে হাদা হাদিসুন মতরুকুন এভাবে বলে না। সঠিক অর্থে যদি যেটা রেওয়ায়েত মুনকার হয় ওটাকে মুনকারে বলে, ওটাকে যাইফ সাধারণত বলে না, কিন্তু কখনো কখনো বলা হয়। সেজন্যই আমরা এটা বলতে হয়েছে আমাদেরকে যে যাইফের বিভিন্ন স্তর এবং বিভিন্ন প্রকার কি আছে, কারণ এই শব্দটা ব্যাপকভাবে ব্যবহার হয়েছে। কিন্তু সাধারণত অনেক মুহাদ্দিসেই যাইফ শব্দটাকে ব্যবহার করেন ওই স্তরের জন্য যে স্তরটাকে আপনি চোখ বন্ধ করে বাদ দিয়ে দিতে পারেন না, আবার চোখ বন্ধ করে এটাকে সহিহ হাসানের মতো দলিল হিসেবেও পেশ করতে পারেন না, ওই স্তরটার জন্যই যাইফ শব্দ কি হয় ব্যবহৃত হয়। যেটা শামসুদ্দিন আজহাবি রহমতুল্লাহ আল মুকিদায় যে সংজ্ঞাটা করেছেন, যে পরিচয় দিয়েছেন যাইফের, তো কথা লম্বা হয়ে গেল। আমি চেয়েছিলাম বলতে যে হাদিস, হাদিস কাকে বলে, একটা হলো উসুল হাদিসের পরিভাষায় হাদিস, ওই পরিভাষা হিসেবে হাদিস নামে যাই বর্ণিত হয়েছে সেটাকে কি বলা হয়, হাদিস বলা হয়। তার কারণ এই শাস্ত্রই হলো ওই কাজের জন্য যে যা হাদিস নামে বর্ণিত হয়েছে ওটার যাচাইয়ের জন্য, কোন স্তরে এটার সনদের পজিশন কেমন, বর্ণনাকারীদের অবস্থা কি, একটা বর্ণনা প্রমাণযোগ্য হতে হলে যেসব শর্ত দরকার ওইসব শর্তগুলো এটাতে আছে না নেই, না থাকলে কোন কোন শর্ত নেই, এজন্য উসুল হাদিসের পরিভাষা সবকিছু কি কি বলে, হাদিস বলে। এজন্য না যে সবকিছু গ্রহণযোগ্য, সবকিছু গ্রহণযোগ্য হওয়ার কারণে উসুল হাদিসের ভাষায় পরিভাষায় সবগুলোকে কি বলে না, হাদিস বলে না, বরং এটা শাস্ত্রের দাবি। কিন্তু শাস্ত্রের কাজ হলো রাসূলুল্লাহর নামে যা কিছু বলা হয়েছে ওগুলোর কি করবে, যাচাই করা হবে, বিচার বিশ্লেষণ করা হবে, সেজন্য সবকে তারা হাদিসের নামে নিয়ে আসে এবং বিশ্লেষণ করার পর ভাগ করে দেয়, এটা সহিহ হাসান, এটা সহিহ বা হাসান, এটা যাইফ, এটা মওযু, এটা মতরুক, মতরুহ ওয়াহি। এর মানে হলো যেটা সহিহ হাসান সেটা আপনি নিশ্চিন্তভাবে বলতে পারেন, হাদা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা যঈফ সেখানে সন্দেহের সাথে বলতে পারেন, সন্দেহের সাথে বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ালায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, বর্ণিত হয়েছে এরকম সন্দেহের ভাষায় এটা বলা যায়। কিছু সন্দেহ আছে বিষয়টার মধ্যে। এখন সন্দেহের যদি অবসান ঘটানো যায়, অবসান ঘটে বা সন্দেহটা একবারে হালকা হয়, তাহলে ওই শর্ত সাপেক্ষে এটা কোথাও কোথাও কোনো কোনো ক্ষেত্রে কি হয় গ্রহণযোগ্য হয়, এবং গ্রহণযোগ্য হওয়াটা এটা আজকের কথা না, এটা আজকের কথা না, এটা শাইখ হুলাদি জাকারিয়া রহমতুল্লাহ বানানো পদ্ধতি না, এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ রহমতুল্লাহ ওস্তাদ আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই মুআসির সমপর্যায়ের হাদিস বিশারদ, হাদিস এবং ফিকহের ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি রহমতুল্লাহ আলাই, সবাই এটা কি ছিল মাসলা ছিল। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ অন্য অন্য ওস্তাদেরও তাই মাসলা। সেটা যখন আমরা যঈফ হাদিস সম্পর্কে, কারণ হাদিসের যেসব বিষয় নিয়ে আলোচনা হবে ওগুলোর মধ্যে একটা বিষয় হুকমুল হাদিস যঈফ, হাদিস যঈফ হাদিসের বিধান এবং যঈফ হাদিস সম্পর্কে আমাদের করণীয়, যঈফ হাদিসের ব্যাপারেও কি কি ধরনের পান্তিকতা হয়, একবারই ত্যাগ করে দেওয়ার ক্ষেত্রে কি পান্তিকতা, আর গ্রহণ করার ক্ষেত্রে অনায়াসে গ্রহণ করার ক্ষেত্রে কি পান্তিকতা হয়, আর মাঝামাঝি রাস্তা কোনটা, এই বিষয়তে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন এই বিষয়ে আলোচনা হবে, তখন বিস্তারিত কথা হবে। এখন আমি বললাম যে হাদিস কাকে বলে, তো উসুল হাদিসের পরিভাষায় হাদিসের এই ব্যাপক অর্থ হওয়ার কারণে এটা বোঝার কোনো অবকাশ নাই যে যা কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বর্ণিত হবে উসুল হাদিস, যখন ওটাকে কি বলে হাদিস বলে, তাহলে অনায়াসে আমি সব হাদিসে বর্ণনা করতে পারবো তার হাওলায়, ওই সব হাদিসের মধ্যে যেসব থেকে যা হেদায়ত পাওয়া যাবে সবগুলোকে আমি রাসূলুল্লাহর হেদায়েতে, ওই হাদিসের মানে মর্ম বা অর্থ যা কিছু আছে সবগুলোকে আমি শরীয়তের হুকুম বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলবো, তার হেদায়ত বলবো, নাউযুবিল্লাহ, এটা কোনো কি নাই অবকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে হাদিস থেকে নেওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকাম শরীয়তের হুকুম বিধিবিধান যে হাদিস থেকে নেওয়া যাবে, সেটা হল উসুল হাদিস বিশ্লেষণ করে দিবে যখন, যে এটা রাসূলুল্লাহর হাওয়ালায় রেওয়ায়েত করা হয়েছে, রেওয়ায়েতটা নির্ভরযোগ্য, এটা সহিহ বা তখন এটা হল হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সেই হাদিস থেকে শরীয়তের বিধিবিধান নেওয়া হবে, সুন্নাহ নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে সেটার জন্য হলো ইলমু উসুলুল ফিকহ, সেটার জন্য হলো ইলমু উসুলুল ফিকহ। তাহলে হাদিস থেকে উপকৃত হতে হলে আমাকে উসুলুল হাদিসেরও স্মরণাপন্ন হতে হবে, উসুলুল ফিকহেরও স্মরণাপন্ন হতে হবে। কি অর্থ, এর অর্থ কি এই যে উসুলুল হাদিসের একটা কিতাব শরহ নুকবাতুল ফিকারের, মনে করেন আমি জানি এটার কি ইংরেজি তর্জমা হয়েছে কিনা বা বাংলা তর্জমা তো মনে হয়নি, নখবার মনে হয়েছে হয়তো, না শুধু নখবার তর্জমা হয়েছে কিনা, কিসে শরহ নুকবাতুল ফিকারের বাংলা হয়েছে, তো শরহ নুকবাতুল ফিকারের যারা আরবি পড়তে পারে আরবি রেসালাটা পড়ে নিল, যারা বাংলা পড়তে পারে তারা বাংলা অনুবাদটা পড়ে নিল শরহ নুকবাতুল ফিকারের, তো উসুল হাদিস যখন পড়ে ফেললো তাহলে উসুল হাদিসের ভিত্তিতে উনি এখন নিজেই বলবেন এটা সহি, এটা জয়ী, এটা হাসান, এটা মুনকার, এটা বাতিল, এটা মজু, বাস। আর আমি বললাম যে উসুলে ফেকেরও স্মরণাপন্ন হতে হবে, তাহলে উসুলে ফেকের উসুলুল শাসিত অনেক আগেই অনুবাদ হয়ে আছে বাংলায়, বাংলা অনুবাদ পড়ে নিলাম উসুলুল শাসির, কাজে আমার উসুলুল ফেকও কি হয়ে গেল জানা হয়ে গেল, বাস এখন আমি অনায়াসে বলে দিব যে হাদিস সেটা সহি, যেহেতু স্মরণ অনুবাদ উসুলের ভিত্তিতে এটাই প্রমাণ হয়, আর এই হাদিসের থেকে এই বিধান আপনার প্রমাণিত হয়, কারণ উসুলুল শাসির অমুক উসুল থেকে এটাই কি বুঝে আসে। আমি তা বলিনি, বিষয়টা এমন নয়, আপনাকে দুই শাস্ত্রের স্মরণাপন্ন হতে হবে, এর মানে আপনি নিজে উসুল হাদিসের কোন কিতাব পড়ে, নিজে উসুল ফিকহের কোন কিতাব পড়ে, পড়বেন অবশ্যই, উসুল হাদিসের কিতাব অবশ্যই পড়বেন, পড়তে হবে, উসুল ফিকহের কিতাব আপনাকে পড়তে হবে, কিন্তু পড়ার অর্থ এই নয় যে পড়ে আপনি নিজে কি হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, নিজে ফকিহ হয়ে যাবেন, তা নয়। কোন ফনের কোন শাস্ত্রের এক দুই কিতাব পড়ার কারণে সে শাস্ত্রের ইমাম তো দূরের কথা, ও শাস্ত্রের কোন বিশেষজ্ঞ আলেম হতে পারে না, শাস্ত্রের এমন কোন আলেম সে হতে পারে না যে আলেমের কথা ওই শাস্ত্রের, ওই শাস্ত্রের মধ্যে যে আলেমের কথা প্রমাণ, অথরিটি, হুজ্জত। এমন আলেম হতে হলে প্রচুর পড়াশোনা লাগে, এবং আপনার ওই শাস্ত্রজ্ঞ যারা, শাস্ত্রের মাহিরিন যারা, পণ্ডিত যারা, তাদের দীর্ঘ সান্নিধ্য অর্জন করতে হয়। যেসব আলেম উসুলুল হাদিসের এবং উসুলুল ফিকহের যেসব আলেম এমন পর্যায়ে পৌঁছেছেন যে তারা ওই ফনের মার্জি, ওই ফনের মধ্যে তাদের অবস্থান এমন যে ওই ফনের যারা পড়াশোনা করে, ওই ফন নিয়ে যারা পড়াশোনা করে, গবেষণা করে, তারা তার দিকে কি করে, রুজু করে, তারা তার দিকে তার শরণাপন্ন হয়। এমন আলেম হল মার্জি পর্যায়ের কি আলেম, উসুলুল হাদিসের মার্জি পর্যায়ের আলেম যে, তার পারিভাষিক আপনার উপাধি হল, লকব হল মুহাদ্দিস। আর উসুলুল ফিকহের এবং ইলমুল ফিকহ, উসুলুল ফিকহ এবং ইলমুল ফিকহের মার্জি পর্যায়ের যে আলেম, তার উপাধি হল ফকীহ। কি ফকীহ? আল ফকীহ আল মুহাদ্দিস। তো আপনাকে আমি বললাম যে দুই শাস্ত্রের স্বর্ণাপন্ন হতে হবে, এর মানে হলো এই দুই শাস্ত্রের পণ্ডিত যারা, শাস্ত্রজ্ঞ যারা, শাস্ত্রের মাহিরিন যারা, পণ্ডিত যারা, তাদের দিকে কি করতে হবে, রুজু করতে হবে। পারিভাষিক অর্থে যে মুহাদ্দিস, আজকালের পরিভাষা না, আজকালের পরিভাষা হলো যে কোনো লোক কোন হাদিসের কিতাবের দর্স প্রদান করেন, উনি কি মুহাদ্দিস। এবং কোন কোন প্রতিষ্ঠানে, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম পরিভাষা আছে যে কামিল হাদিসের উপরে কামিল যিনি করেন উনি খালি মুহাদ্দিস না, বরং মুমতাজুল মুহাদ্দিস। ওই ওই এই নতুন পরিভাষা না, এই নতুন পরিভাষা মুমতাজুল মুহাদ্দিসিন বা মুহাদ্দিসের কথা আমি বলিনি, বরং এলমুল হাদিসের পরিভাষা যাকে মুহাদ্দিস বলা হয়, এলমুল ফিকহের পরিভাষা যাকে ফকি বলা হয়, ওই ফকি এবং মুহাদ্দিসের দিকে কি করতে হবে, রুজু করতে হবে, তাদের শরণাপন্ন হতে হবে। আপনাকে কোন হাদিস থেকে ইস্তেফাদা করার ক্ষেত্রে, হাদিস নামে কোথাও কোনো কিছু পড়েছেন, হাদিস নামে কোথাও কোনো কিছু শুনেছেন, তাহলে আপনি ধরে নেবেন যে এটা বাস্তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোন মুহাদ্দিসের কাছে আপনাকে যেতে হবে না, বা এমন কোন আলেমের কাছে আপনাকে যেতে হবে না যে আলেম মুহাদ্দিসের দিকে রুজু করে, বা মুহাদ্দিসের কিতাবের দিকে রুজু করে আপনাকে বিষয়টা বুঝিয়ে দিবে, এমন নয়, বরং আপনাকে তাদের শরণাপন্ন হতে হবে। ঠিক যখন প্রমাণিত হয়ে গেল যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা সহিহ বা হাসান পর্যায়ের হাদিস, এটা প্রমাণযোগ্য, এটাকে দলিল হিসাবে গ্রহণ করা যায় এবং এটা থেকে সুন্নাহ নেওয়া যায়, শরীয়তের হুকুম নেওয়া যায়, এখন এটার বুঝার পর্ব আসবে। হাদিসের মর্ম কি, এই হাদিস থেকে যা প্রমাণিত হল এটার ফিকহি হুকুম কি। ফিকহি হুকুম বলতে কোন বিধানের যে বিভিন্ন স্তর থাকে, করণীয়গুলোর বিভিন্ন স্তর আছে, বর্জনীয়গুলোর বিভিন্ন কি আছে, করণীয়গুলোর স্তর ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, আদব, বর্জনীয় মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, মাকরুহে তাহরিমি, হারাম, এগুলো হলো হুকুমের বিভিন্ন স্তর। এটাকে আমরা বলে থাকি ফিকহি হুকুম, কোন আমলের কি ফিকহি হুকুম। তো হাদিস থেকে যা পাওয়া গেল ওটার ফিকহি হুকুম কি এবং এটা আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মাত্র না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এসব বিষয় বোঝার জন্য কার শরণাপন্ন হতে হবে? ফকির এবং ইলমুল ফিকহের কি শরণাপন্ন হতে হবে। এর অর্থ এই নয় যে সব হাদিসেই মর্মর দিক থেকে তার মর্ম উদ্ধার করার জন্য, তার হেদায়ত গ্রহণ করার জন্য, আহরণ করার জন্য ফকির কাছে এবং ইলমুল ফিকহের কাছে যেতেই হবে। তাছাড়া ওই হাদিসের ওটা আমি পড়া না পড়া বরাবর, শোনা না শোনা কি বরাবর তা নয়, বরং হাদিসেরও বিভিন্ন কি আছে প্রকার আছে, বিষয় হিসেবে কি হিসাবে বিষয় হিসেবে। যেমন আদব এবং জোহদ বিষয়ক হাদিস, তারগিব তারহিব বিষয়ক হাদিস, আবার কিছু আছে আহকাম বিষয়ক হাদিস, আহকাম বিষয়ক হাদিসের মধ্যে আবার কিছু আছে মুখতালিফুল হাদিস, কিছু আছে মুশকিলুল হাদিস। ওগুলোর পরিচয় আমরা পরে আলোচনা করব ইনশাল্লাহ। তো বিষয় হিসেবে বিভিন্ন প্রকার আছে হাদিসের, মুশকিলুল হাদিস এবং মুখতালিফুল হাদিসের জন্য আপনি ফুকাহায়ে কেরাম আল আইম্মাতুল ফুকাহা এবং ইলমুল ফিকহের শরণাপন্ন হওয়া ছাড়া কোনো কি নেই, উপায় নেই। তাহলে সহজ ভাষা যদি বলি, এতক্ষণ যা বলা হলো এটাকে সহজ ভাষা যদি বলি, তাহলে বলতে হবে হাদিসের শুদ্ধাশুদ্ধি বিচার বিশ্লেষণের জন্য আমাদেরকে মুহাদ্দিসের দিকে যেতে হবে, আর বিশেষভাবে মুখতালিফুল হাদিস এবং মুশকিলুল হাদিস এবং হাদিসে আহকাম, এসব হাদিসের মর্ম উদ্ধারের জন্য আমাদেরকে তার কাছে যেতে হবে। ইলমু উসুলুল ফিকহ, ইলমুল ফিকহ এবং ইলমু উসুলুল ফিকহ শরণাপন্ন হতে হবে। ফকীহ বহুবচন হল ফুকাহা, ফকীহের বহুবচন কি ফুকাহা, আর মুহাদ্দিসের বহুবচন মুহাদ্দিসুন। মুহাদ্দিসুন বা মুহাদ্দিসিন একই কথা, এটা এরাবের পার্থক্য। তো আমাদেরকে মুহাদ্দিসিন এর শরণাপন্ন হতে হবে এবং ফুকাহা এর শরণাপন্ন হতে হবে। কেরাম শব্দটা করিমনের বহুবচন, যে বলা হয় মুহাদ্দিসিন এ কেরাম বা ফুকাহায়ে কেরাম, কেরাম শব্দটা কিসের বহুবচন? করিম, করিমের বহুবচন হল কেরাম। করিম মানে সম্মানিত, ফকীহ সম্মানিত ব্যক্তি, মুহাদ্দিস সম্মানিত ব্যক্তি, সেজন্য ফুকাহা যেহেতু বহুবচন, করিমের বহুবচন হিসাবে কেরাম, সম্মানিত ফকীগণ ফুকাহা এ কেরাম, মুহাদ্দিসিন এ কেরাম সম্মানিত মুহাদ্দিসগণ। তা আমাদেরকে শুদ্ধাশুদ্ধি বিচার বিশ্লেষণের জন্য জানার জন্য মুহাদ্দিসিন এ কেরামের শরণাপন্ন হতে হবে, আর অনেক হাদিস এমন আছে যার মর্ম উদ্ধার করার জন্য এবং যার সঠিক হেদায়ত অনুধাবন করার জন্য, যার হেদায়ত অনুসারে আমল করার জন্য এবং তার ফিকহি হুকুম জানার জন্য ইলমুল ফিকহ এবং ফুকাহায়ে কেরামের কি শরণাপন্ন হতে হবে। তাহলে হাদিস কাকে বলে, এই প্রশ্নের জবাব পেয়ে গেলাম আমরা। উসুল হাদিসের পরিভাষায় কুল্লু মা নুসিবা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাকে কি বলা হয়? হাদিস বলা হয়। কিন্তু যে হাদিস হুজ্জত, দ্বীনের দলিল, যেটাকে আমরা বলি যে দ্বীনের দলিল চারটি, কোরআন হাদিস ইজমা কিয়াস, এখানে যে হাদিস শব্দ, এই হাদিসের সংজ্ঞা এটা নয় যে যাই রাসূলুল্লাহর নামে বলা হয়েছে সেটাই হাদিস, না, বরং
যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত হয়েছে এবং প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ালায় বর্ণিত হয়েছে এবং তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ থেকে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলেছেন করেছেন, তার সামনে ঘটেছে, তিনি সমর্থন করেছেন, মনসমর্থন জানিয়েছেন। তো যেটা প্রমাণিত রাসূলুল্লাহ থেকে এটাকে বলা হয় হাদিস। কোরআন হাদিস যখন আমরা বলব এবং হাদিস শরীয়তের দলিল আমরা বলি, যে হাদিস থেকে দলিল দাও, হ্যাঁ এক কথায় শরীয়তের চার দলিলের দ্বিতীয় দলিল যে হাদিস, এবং যে হাদিস আপনার শিক্ষা দান, যে হাদিসের পাঠ দান একটি নেক আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যারা হাদিস বর্ণনা করবে, হাদিসের হাদিস হেফজ করবে এবং অন্যদেরকে এই হাদিস পৌঁছে দিবে, সেই হাদিস কোনটা? সেটা কি যাই রাসূলুল্লাহর নামে বলা হয়েছে ওটা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ালায় বর্ণিত হয়েছে এবং সেই বর্ণনার যাচাইবাছাইর পর প্রমাণিত হয়েছে যে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এটার সম্বন্ধ করা যায়, রাসূলুল্লাহ থেকে এটা কি প্রমাণিত। তাহলে মা সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফিইলিন আও তাকরিরিন, এটা হলো হাদিসুর রাসূল। এটা হলো কি হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যে কাউল ফিইল বা তাকরির প্রমাণিত ওটা হলো হাদিস, এটা হলো দ্বীনের উৎস, শরীয়তের উৎস, এটাকে বলবো রাসূলুল্লাহর হাদিস। আর যেটা রাসূলুল্লাহর হাওয়ালায় বলা হয়েছে কিন্তু প্রমাণিত হয়নি, বরং উল্টা আমাদের কাছে এমন দলিল আছে, এমন প্রমাণ আছে যে এটা রাসূলুল্লাহর হাদিস নয়, রাসূলুল্লাহর দিকে এটাকে সম্বন্ধ করা যাবে না, সেটা হলো মওযু মুনকার মুত্রু, ওটা হাদিসে না, হাদিসুর রাসূল না। উসুল হাদিসের সাথে এগিয়ে জন্য হাদিস বলা হচ্ছে, যেহেতু সেখানে বিশ্লেষণ করা হবে হাদিস কি হাদিস না, বিশ্লেষণ করে বলে দিয়েছে এটা মওযু হাদিস মানে কি না হাদিস না, এটা মাত্র মাত্র মানে হাদিস না। আর যদি বলা হয়েছে উসুল হাদিসের মধ্যে এটা জঈফ, এর মানে এটা সন্দেহযুক্ত, এটা কি সন্দেহযুক্ত, সেটার সন্দেহ অবসানের যদি কোন দলিল পাওয়া যায় তখন এক বিধান, কোন দলিল না পাওয়া গেলে তখন দেখতে হবে সন্দেহটার মাত্রা কি পরিমাণ, যদি সামান্য সন্দেহ হয় তো এই সন্দেহ সহ শর্ত সাপেক্ষে কোনো কোনো ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হতে পারে, যেটা আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করব। একটা কথা বারবার এসেছে যে উসুল হাদিসের বিশ্লেষণ করা হবে, বিচার বিশ্লেষণ করা হবে যে এটা কি প্রমাণিত কি প্রমাণিত না। আমার এই কথা থেকে এমন ভুল বোঝার কোনো অবকাশ নেই যে বিশ্লেষণটা এখন হবে, এই লোকে এই এই জমানার আলেমরা বসে বসে এগুলো কি করবে বিশ্লেষণ করবে, তা নয়। বিষয়টা এমন নয় যে 1400 বছর পর্যন্ত এই কাজ রেখে দেওয়া হয়েছে, কেউ করেননি, তা না। রেওয়ায়াতের যাচাই বাছাই তো আপনার যখন থেকে রেওয়ায়াত আছে তখন থেকে এটা কি আছে যাচাই বাছাইয়ের কাজ হয়েছে। হাদিস বিশারদ ইমামরা কি আজকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমরা চিনি, ইমাম বুখারী রহমতুল্লাহ জন্ম কত হিজরিতে 194 হিজরি, ইন্তেকাল 256 হিজরি, ওনার ওস্তাদ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির ওয়েলাদত 164 হিজরি, ইন্তেকাল 241 হিজরি, ওনার আরেক ওস্তাদ আলী ইবনে মদিনী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল 234 হিজরি, ওনার আরেক ওস্তাদ ইয়াহিয়া ইবনে মাঈন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল 233 হিজরি। তাদের ওস্তাদ ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান ওনার ইন্তেকাল 198 হিজরি, আব্দুর রহমান ইবনে মাহদি 198 হিজরি, আরেক ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক
রহমতুল্লাহ আলাই ইন্তেকাল
181
হিজরি। ইয়াহিয়া ইবনে সাদ কাত্তানের উস্তাদদের মধ্যে আব্দুল্লাহ মুবারকের উস্তাদ এবং ইনাদের সমসাময়িক আলী ইবনে মাদানী ইয়াহিয়া ইবনে মাদানী তাদের উস্তাদদের মধ্যে ওয়াকি ইবনুল জাররাহ ইন্তেকাল 197 হিজরি। আবু নুআইম ফাযল ইবনে আল ফাযল ইবনে দুকাইন উনি তো বরং সরাসরি ইমাম বুখারীর উস্তাদ, উনার ইন্তেকাল 219 দেখে নিও। আবু নুআইম ফাযল ইবনে দুকাইন রহমতুল্লাহ আলাইহি এবং এই দাদার নাম নেওয়া হল ওয়াকিয় ইবনুল জাররাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইয়াহিয়া ইবনে সাদ কাত্তান, ইনাদের ওস্তাদদের মধ্যে আছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 185 হিজরিতে ইন্তেকাল, 80 হিজরিতে বিলাদত জন্ম, ইন্তেকাল 185 হিজরিতে। আরেক উস্তাদ মালিক ইবনে আনাস, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বিলাদত জন্ম 93 হিজরিতে, ইন্তেকাল 179 হিজরিতে। ইয়াহিয়া ইবনে মাঈন আলী ইবনুল মদিনী আহমদ ইবনে হাম্বল ওনাদের আরেকজন উস্তাদ, ইয়াহিয়া ইবনে সাদ কাত্তান এবং আব্দুর রহমান মাহদি যেমন উস্তাদ, আরেকজন উস্তাদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে মুরব্বী পর্যায়ের সাগরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকাল 182। ইমাম আবু হানিফা এবং ওনার সময়ের সওবাত ইবনুল হাজ্জাজ, ইমাম মালিক ইবনে আনাস, আইয়ুব আস-সাখতিয়ানি এসব ইমাম, এনারা সবাই হাদিস বিশারদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যে আল ফিকহুল ইসলামের সংকলন করেছেন এবং যেসব মাসালাতে যেসব বিষয় নতুন করে দেখা দিয়েছে, নতুন করে ঘটেছে ওনার জমানায়, যেগুলো নিয়ে ইজতিহাদ করার প্রয়োজন হয়েছে, আল ফিকহুল ইসলামের যে অংশ সাহাবা যুগ থেকে চলে এসেছে আল ফিকহুল মুতাওয়ারাস, আর যেসব মশালা নতুন করে ঘটেছে যেগুলো ইজতিহাদের মাধ্যমে হল করতে হয়েছে, ফিকহুল হাওয়াদিস, ফিকহুল আল ফিকহুল মুতাওয়ারাস এবং ফিকহুল হাওয়াদিস, আল ফিকহুল মুতাওয়ারাসের সংকলন এবং ফিকহুল হাওয়াদিসের ইজতিহাদ এবং তার সংকলন, এই খেদমত ইলমুল ফিকহের ইমামগণ করেছেন, তাদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সারে ফেহরিস্ত, মানে প্রসিদ্ধ ইমামদের মধ্যে তিনি জমানার দিক থেকে আগে, যিনি কোন কোন সাহাবিকেও দেখেছেন। তো শেখ আল ফিকহুল ইসলামের যে অংশটুকু ফিকহে মুতাওয়ারাস, আল ফিকহুল মুতাওয়ারাস এবং যে অংশটুকু ফিকহুল হাওয়াদিস, ফিকহুল হাওয়াদিসের ইজতিহাদ এবং তার তাদবীর সংকলন এবং আল ফিকহুল মুতাওয়ারাসের সংকলন বিশ্লেষণ, এসব ক্ষেত্রে ওনার যে উসুল ছিল, নীতি ছিল, তা কি ছিল? উনি বলেছেন আহুদু বি কিতাবিল্লাহ, ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি 463 হিজরিতে ইন্তেকাল, উনি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক এই তিন ইমামের জীবনের উপর গ্রন্থ রচনা করেছেন আল ইন্তিকা ফি ফাযাইলিস সালাসাতিল ফুকাহা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা এই তিন ইমাম সম্পর্কে, ওখানে ওনাদের জীবনের প্রতিটি বিষয় উনি সনদ সহ উল্লেখ করেছেন। এটা শুধু এক কিতাব নয়, ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আগেও প্রচুর কিতাব সংকলিত হয়েছে এসব ইমামের, এই ইমামদের জীবনী সম্পর্কে, তারা ফিকহে ইসলামের আল ফিকহুল ইসলামের খেদমত কিভাবে করেছেন, আল ফিকহুল ইসলামের সংকলন কি কি উসুল এবং আদাব সামনে রেখে করেছেন, এলেমের মধ্যে উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ যাবতীয় দিনের সকল এলেমের মধ্যে, দিনের সকল এলেমের মধ্যে ওনাদের মকাম এবং মর্যাদা কেমন ছিল, কোন স্তরের ওয়ারিস রাসূল ছিলেন ওনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইসব বিষয়ের উপর ইবনে আবি বকর রহমাতুল্লাহ আগেও শত কিতাব সংকলন হয়েছে। ইমাম ইবনে আব্দুল বর রহমাতুল্লাহ এর কিতাবও ছেপেছে, বিভিন্ন এডিশন তার আছে। বৈরুত থেকে মাকতুবুল মাকতাবুল মতবুআত ইসলামিয়া হালাবে এই মাকতাব যে এডিশনটি ছেপেছে বৈরুত থেকে, দারুল বাশায়ের ইসলামিয়া থেকে, ওটি ওই এডিশন বা ওই প্রকাশটি বেশি বিশুদ্ধ এবং ওটার সম্পাদনা বা এডিট খুব ভালোভাবে হয়েছে, ওটাতে বিস্তারিত টিকাও আছে। সেই এডিশনের মধ্যে আমরা দেখতে পাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই বাণী, তাছাড়া আরো অনেক কিতাবে সনদ সহ ইমাম ইমাম কাজী আল ইমামুল কাজী আবুল কাসেম ইবনু কাসান নখাই উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মানাকিবের উপর কিতাব লিখেছেন। সে কিতাব যদিও এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু ও কিতাবের উদ্ধৃতি শামসুদ্দিন আজ-জাহাবি রহমতুল্লাহ আলাইহির মানাকিব আবি হানিফা সাহেবের মধ্যে আছে এবং ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহী আশ-শামি ওনার উকুদুল জুমান ফি মানাকিব ইমাম আদম আবি হানিফা নুমান কিতাবে আছে। এমনকি আল খতিবুল বাগদাদি তারিখ বাগদাদের মধ্যে ওই কিতাবের বিভিন্ন জিনিস উদ্ধৃত করেছেন। ইবনে আব্দুল বর রহমতুল্লাহ এর পড়া 100 বছর আগে আরেকজন আলেম আল মুহাদ্দিস আল মুআররিখ আল মুহাদ্দিস আবুল কাসিম ইবনে আবিল আওয়াম আবুল কাসিম ইবনে আবিল আওয়াম ওনার কিতাব ফাযাইল আবি হানিফা ওয়া আসহাবি, এটা বছর খানেক আগে বা দেড় দুই বছর আগে মক্কা আল মুকাররমা থেকে শেখ আব্দুল লতিফ আল বাহরাইজি ওনার তাহকিকে ছেপেছে। ওটার একটি মাকতুতা দারুল কুতুবি জাহেরিয়ার মধ্যে আছে। দারুল কুতুবি জাহেরিয়ার মাকতুতা থেকে একটি কপি করেছেন আফগানিস্তানের মোল্লা আব্দুল কাদের। সে যে নুসখাটি কপি করেছেন ওই নুসখাটা আমাদের এই মাকতুবাতে আছে এখানে। হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ আন-নোমানি রহমতুল্লাহ আলাইহির কুতুবখানা থেকে আমরা ওটার তাসবির করিয়েছি, ওটার ফটোকপি হাসিল করেছি আমরা। ফযাইল আবি হানিফা ওয়া আসহাবিহি আবুল কাসিম ইবনে আবিল আওয়াম যিনি ইমাম নাসাঈর শাগরিদ, ইমাম তাহাবীর শাগরিদ এবং ইমাম বুখারীর শাগরিদ, মুহাদ্দিস আবু বিশ্বাদ দুলাবি রহমতুল্লাহ আলাইহিরও শাগরিদ, তার এই কিতাবের মধ্যে প্রতিটি কথা সনদ সহ এবং সাফ সূত্র সনদ ওখানে এবং আরো কমপক্ষে 50টি কিতাবের হাওয়ালায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই কথা বলা যেতে পারে, এটা উদ্ধৃত করা যেতে পারে এবং সহি সনদে প্রমাণিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে এই কথাটি আখুযু বিকিতাবিল্লাহ আমার শেখের ভিত্তি হল এক নম্বরে কিতাবুল্লাহ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর উপর, তারপর আসারে সাহাবা আসারুস সাহাবা সাহাবায়ে কেরামের আসার তাদের ফতোয়া তাদের বাণী তাদের কর্মপদ্ধতি আসারে সাহাবা, তাদের ইজমা হলে তো কোন কথাই নাই, আর ইজমা না হলে তখন যার কৌল মিজাজে শরীয়ত এবং কাওয়ায়েদে শরীয়তের বেশি নিকটতম মনে হন সেটা উনি গ্রহণ করেন, তারপর হলো ইজতিহাদ কিয়াস। এখন সুন্নাতে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ, এখানে সুন্নাহ অর্থ হলো হাদিস যেটা প্রমাণিত রাসূলুল্লাহ থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কে উনি ওনার ফিকহের দ্বিতীয় উচ্চ দ্বিতীয় দলিল হিসেবে গ্রহণ করেছেন, কোন হাদিস ওটা জিজ্ঞেস করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে কুফায় যিনি বাস করতেন ইমাম সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুফিয়ান আসাউরি রহমতুল্লাহ আলাই। কত হিজরি তে ইন্তেকাল সুফিয়ান আসাউরির? 161 হিজরির তে ইন্তেকাল। ইমাম বুখারীর দাদা ওস্তাদ, ইমাম মুসলিমেরও কি দাদা ওস্তাদ। ইমাম সুফিয়ান আসাউরি রহমতুল্লাহ আলাই বলেছেন কার ব্যাপারে? ইমাম আবু হানিফার ব্যাপারে। ইয়াখুযু বিল আহাদিসি সিহাহ, বিল আহাদিসি সিহাহ আল্লাতি ফি আল্লাতি ফাসাদ ফি আইদি ইসতিকাত আন ইসতিকাত। ইয়াখুযু বিল আহাদিসি সিহাহ আল্লাতি ফাসাদ ফি আইদি ইসতিকাত আন ইসতিকাত। তিনি সহিহ হাদিস গ্রহণ করেন, সহিহ হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করেন, সহিহ হাদিস থেকে উনি ফিকহ নেন। যে সহিহ হাদিস আল্লাতি ফাসাদ, যে সহিহ হাদিসগুলো প্রসিদ্ধ সেকা থেকে, এক সেকা থেকে আরেক সেকা, সেকা বলতে সেকাতুন, সেকাতুন শব্দের বহু বচন হল সেকাত। তুমি এখানে বলেছেন আল্লাতি ফাসাদ ফি আইদি সেকাতি আনি সেকাত, সেকাতুনের বহু বচন হল সেকাতুন, মানে যেসব বর্ণনাকারী নির্ভরযোগ্য। কোন দিক থেকে? আদালতের দিক থেকেও নির্ভরযোগ্য, জব্তের দিক থেকেও নির্ভরযোগ্য। আদালতের দিকে নির্ভরযোগ্য মানে তার সততা, তার সিরত, তার চাল চলন, আচার আচরণ, কথাবার্তা, তার জীবনযাত্রা শরীয়ত সম্মত, শরীয়ত সম্মত। সে কোন জুরুম, কোন গুনাহ, কোন অপরাধের শিকার নয়, কোন অপরাধী নয়, সে কোন গুনাহ করে না, কবিরা গুনাহ থেকে সে বেঁচে থাকে। এমনকি যে সমস্ত কাজ সরাসরি গুনাহ না হলেও হীনতা বুঝায় কারো, যেটাকে পারিভাষিক শব্দ হলো খাওয়ারিমুল মুরুআ, খাওয়ারিমুল মুরুআ, অশোভনীয় কাজ, অশোভনীয় কাজ। একজন মুসলিমের জন্য, বিশেষভাবে যিনি এলেমের ধারক বাহক, তার জন্য অশোভনীয় এরকম কাজ থেকেও সে বিরত থাকে। গুনাহ থেকে তো বিরত থাকেই, এ ধরনের মুরুআত নষ্ট করে দেয় এ ধরনের কাজ থেকেও সে কি বিরত থাকে। এ হলো আদালতের দিক থেকে বিশ্বস্ত হওয়া। আর জব্তের দিকে বিশ্বস্ত হওয়া মানে তার স্মৃতিশক্তি মজবুত, যা সে শুনে পড়ে দেখে ওটা স্মৃতিতে ধরে রাখতে পারে, স্মৃতিতে ধরে রাখতে পারে, যেভাবে শুনেছে ওইভাবে বর্ণনা করতে পারে, তার শোনার মধ্যে আর বর্ণনার মধ্যে কি হয় না, পার্থক্য হয় না। একে বলে জাবিত রাবি, কি জাবিত রাবি, অর্থাৎ যার মধ্যে জব্দ আছে, যার মধ্যে কি যে আত্মস্থ করতে পারে, ঠোসস্থ করতে পারে, জিনিসটাকে অনুধাবন করে এটাকে সংরক্ষিত রাখতে পারে স্মৃতির মধ্যে, স্মৃতির পাতায়। এবং যখন বর্ণনা করার দরকার হবে তখন যেভাবে সে ওটা শুনেছে ওইভাবে কি করতে পারবে, বর্ণনা করতে পারবে। এমন রাবিকে কি বলে? জাবিত রাবি। তো যে রাবি যার মধ্যে আদালত আছে, জব্দ আছে, যে আদিল এবং জাবিত, তাকে এক শব্দে বলা হয় সিকাত, সিকাতুন। এটা হলো সাধারণ পরিবার সিকাতুন শব্দের, আর সিকাতুনের বহু বচন হলো সিকাত। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলেন আল্লাতি ফাসাদ ফি আইদি সিকাতি আন ইসতিকাত, যে হাদিসের বর্ণনাকারী সকল স্তরে সিকা, সিকা তার উপরের সিকা, উপরের সিকা থেকে গ্রহণ করেছে। এভাবে প্রতি স্তরে যার বর্ণনাকারীরা কি সিকা, তাদের মাধ্যমে প্রসিদ্ধি লাভ করেছে এই হাদিস, এই সহিহ হাদিস। এমন সহিহ হাদিস ইয়াখুযু, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে ফিকহের উৎস হিসাবে, ফিকহের দলিল হিসাবে গ্রহণ করেন। কোথায় ছিল আমাদের কথা?
পূর্ববর্তী মানগম
বলেছিলাম, যাচাই বাছার কাজ আপনার জন্য বসে আছে, আপনি সাধারণ উপাধিল ফিকারের বাংলা অনুবাদ পড়ে, হ্যাঁ উসুলুর শাসির বাংলা অনুবাদ পড়ে আপনি ফেকুল হাদিসের কাজ করবেন, আর উসুল সাধারণ উপাধিল ফিকারের বাংলা অনুবাদ পড়ে আপনি নাকদুল হাদিসের হাদিসের বিচার বিশ্লেষণ এবং যাচাই বাছার কাজ করবেন, আপনার জন্য রেখে দেওয়া হয়েছে এই কাজ। এখন আপনি এই যাচাই বাছার কাজ করে ফেকুল হাদিস, হাদিসের হেদায়ত উচ্চারণ করে, উদ্ঘাটন করে, তারপরে আপনি এখন নামাজ পড়বেন আর দিনের বিধিবিধান সংকলন করবেন, মানুষকে জানাবেন। বিষয়টা এমন নয়, এই কাজ শুরু থেকেই হয়ে এসেছে এবং আসসালাফুস সালেহীন আমাদের জন্য, আসসালাফুস সালেহীন মিনাল ফুকাহা ও মিনাল মুহাদ্দিসিন, আমাদের জন্য যে তোরাস এবং মিরাস রেখে গিয়েছেন সেই মিরাসের মধ্যে এসব কিছু মজুদ আছে। আমরা উসুরুল হাদিস এবং উসুরুল ফিকহ পড়ব সেই মিরাস থেকে, যথাযথ যেন আমরা কি হতে পারি, উপকৃত হতে পারি। অনেকের আন্দাজ হলো এমন যে এতদিন পর্যন্ত এগুলোর যাতা পাতার কোন কাজ হয়নি, এখন ওনারা যাতা পাতা করবেন তারপর উম্মত পাবে। বিষয়টা এমন নয়, এমন হলে তো তাহলে এই পিছনে এত সব বছর পর্যন্ত যে মুসলিম উম্মার লাখো কোটি সদস্য, কোটি কোটি সদস্য আল্লাহর কাছে চলে গেলেন, তো ওনারা কি গুমরা হয়ে গিয়েছেন নাকি? গুমরাহির অবস্থায় তো যাননি ওনারা। ওনারা তো কোরআন সুন্নাকে দলিল মানতেন, কোরআন সুন্নার ভিত্তিতে জীবনযাপন করতেন। তা আমাদের এটাই প্রান্তিকতা, কেউ হলো উসুরুল হাদিস উসুরুল ফিকহ পড়বে কেন, পড়ার দরকার কি? আর কেউ পড়বো মানে তাহলে আমি সবকিছু করবো নতুন করে, আমার করার জন্যই, আমার নকদের জন্য এবং আমার ফিকহের জন্যই সবাই বসে আছে অপেক্ষা। এই দু ধরনের প্রান্তিকতা থেকে দূরে সরে মাঝামাঝি রাস্তা অবলম্বন করতে হবে, সেটা হলো এই শাস্ত্রগুলো পড়তে হবে, তবে এই শাস্ত্রগুলোর থেকে উপকৃত হব শাস্ত্রের যারা পণ্ডিত তাদের হেদায়ত অনুসারে। তাহলে আমি গলত রাস্তা যাব না ইনশা আল্লাহ আজিজ। لا اله الا الله لا اله الا الله لا اله الا الله এই মজলিসে এতটুকু আলোচনা হলো, প্রাথমিক আলোচনা এই বিষয়ের উপর। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন সামনের মজলিসে এই হাদিস বিষয়ক আমাদের হাদিস শিখা, হাদিস বুঝা, হাদিসের উপর আমল করা, মানে প্রয়োগিক দিক থেকে হাদিস সংক্রান্ত যেসব বিষয়ের আমরা আমাদের প্রয়োজন হয়ে থাকে, যেসব বিষয়ের আমরা সম্মুখীন হই, ওই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আর না হয়তো এই অনুমান হাদিসের শিরোনামে তো পুরো উলুমুল হাদিস এসে যায়, পুরো ফিকহুল হাদিস এসে যায়, তাহলে যেটা পুরো জিন্দগির বিষয়বস্তু, এটা তো মহাদারার বিষয়বস্তু হতে পারে না, একটা সিলসিলাতুল মহাদারাত, মহাদারার একটা ধারা। কোন একটা বিষয় শুরু হলে সেটা তো আর এমন না যে ধারা শেষ নেই, সব হাদিস বড় শিরোনাম, কিন্তু বড় শিরোনামের মধ্যে আমরা শুধু ওই বিষয়গুলো আলোচনা করব যেগুলো আমি যে বললাম, হাদিস শিখা এবং হাদিস বুঝা, হাদিস মোতাবেক আমল করা, এই তিনটা স্তরে যেসব বিষয় আমাদেরকে জানা জরুরি বা যে সমস্ত জটিলতার আমরা সম্মুখীন হই যেগুলোর হল আমাদেরকে জানতে হবে, এসব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কিছু কিছু আলোচনা করে থাকবো আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।